السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه، ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث، إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم، والله لا يستحيي من الحق. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب، ذلكم أطهر لقلوبكم وقلوبهن. إلى آخر الآية، صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক মন্ডলী, শ্রোতা মন্ডলী, দীর্ঘ সময় যাবৎ আপনারা পবিত্র কোরআনের মহাগ্রন্থের আজকে পূর্ণাঙ্গ সূরাতুর রোম, সূরাতুল লোকমান, সূরাতুস সিজদা এবং সূরাতুল আহজাবের আহজাব শেষ করে এরপরে সূরাতুস সাবার 30তম আয়াত পর্যন্ত আপনারা তেলাওয়াত শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাগুলোতে শরীয়তের অনেকগুলো বিধানাবলী বর্ণনা করেছেন। তার মাঝে সূরাতুল আহজাবে রব্বুল আলামিন পরিখার যুদ্ধ, খন্দকের যুদ্ধের বিস্তারিত ইতিহাস বর্ণনা করেছেন এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যক্তিগত হক কি, তার স্ত্রীদের উপর কি হক, বান্দাদের উপর কি হক, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদ আলোচনা করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান, পর্দার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বর্ণনা করেছেন। দেখুন, ইসলামে পর্দার গুরুত্বটা কি, কেন আমাকে পর্দা করতে হবে এবং এই পর্দা না করলে সামাজিক, আধ্যাত্মিক এবং জাতীয় পর্যায়ে কি ধরনের বিপর্যয় নেমে আসতে পারে এবং কিয়ামতের দিন কি ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে, আমরা এই সম্পর্কে আজকে ইনশাআল্লাহ সূরাতুল আহজাব থেকে, সূরাতুল আহজাবের 54তম আয়াত থেকে আমরা আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সৃষ্টি করেছেন তার মাঝে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি, মর্যাদাশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ, সেটি হলো মানব জাতি। এই মানব জাতির মাঝে দুই প্রকারের মানুষ আছি আমরা, কেউ নর আর কেউ হলো নারী, কেউ পুরুষ কেউ হলো মহিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে সৃষ্টি করেছেন আমাদের সেভাবেই সন্তুষ্ট থাকা উচিত। যাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন তিনি পুরুষ হওয়াতেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন, যিনি নারী হিসাবে সৃজিত হয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি যেন তার নারীত্বের উপরে তিনি খুশি থাকেন, রাজি থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারী পুরুষকে কোন কোন ক্ষেত্রে নারীদেরকে পুরুষের উপর প্রাধান্য দান করেছেন, কোন ক্ষেত্রে পুরুষদেরকে নারীদের উপর প্রাধান্য দান করেছেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সমতা সৃষ্টি করেছেন, ব্যালেন্স তৈরি করে দিয়েছেন। এই নারী পুরুষের মাঝে, নারী হলো একটি জাতি, মায়ের জাতি, যাদের পেটে আমরা জন্মগ্রহণ করেছি, যাদের বুকের দুধ পান করে আমরা বেঁচেছিলাম। আমার শিশুকাল যার দয়া দাক্ষিণার উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল, সেই জাতি হলেন মা জাতি। এই মা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এত মর্যাদা দিয়েছেন, ইসলাম এত মর্যাদা দিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে আর কোন ধর্মে, কোন বর্ণে, কোন জাতিতে নারী জাতিকে এই ধরনের মর্যাদা আর দেওয়া হয়নি। এখনো পৃথিবীতে বহু সনাতন ধর্ম আছে, তাদের মাঝে নারীদেরকে পৈতৃক সম্পত্তির অধিকারী মনে করা হয় না। জাহিলিয়াতের যুগে নারী সন্তান হওয়াকে অপরাধ মনে করে জন্মের সাথে সাথে মুখের ভিতর লবণ দিয়ে, বিষ দিয়ে তাদেরকে হত্যা করে ফেলত। কোন নারী সন্তান যদি একটু বড় হয়ে গেছে তাদেরকে জীবন্ত কবর দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনে এ কথা বর্ণনা করেছেন। সেই জাহেলিয়াতের যুগে তারা এক বিল পাশ করে নিয়েছিল যে ভিটামিন যুক্ত খাদ্য নারীরা পান করতে পারবে না, যেমন দুধ। وقالوا ما في بطون هذه الانعام خالصه لذكورنا ومحرم على ازواجنا। এই চতুষ্পদ প্রাণীর পেট থেকে যে দুধ বের হবে এই দুধ শুধুমাত্র পুরুষরা পান করবে, ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, নারীদের উপর এটিকে হারাম করে রেখেছিল। সুমেরি সভ্যতায় নারীদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি, নারীদেরকে ভূত পেত্নির মতো একটা জাতি মনে করা হতো। আধুনিক সভ্যতার সেদিন বেশি দূরে নয়, যেটা ইউরোপিয়ান সভ্যতায়, ইউরোপিয়ান সভ্যতায় নারীদেরকে অনেক সময় মানুষ বলে হলে স্বীকার করা হয়নি, নারীদের কোনো অধিকার ছিল না। আজকে দুনিয়ার সবচেয়ে বড় যারা নাকি মানবাধিকারের বলি আওড়ায়, তাদের দেশে নারীদের ভোটাধিকার হয়েছে মাত্র কয়েকদিন আগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পৈতৃক সম্পত্তির অধিকারী বানিয়েছেন, স্বামীর সম্পত্তির অধিকারী বানিয়েছেন, সন্তানের সম্পত্তির অধিকারী বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের উপর নির্দেশনা দিয়েছেন যে পুরুষরা তোমরা যা খাবা পান করবে, যা কিছু তোমরা যে ধরনের যে মানের কাপড় পরবে, তোমাদের স্ত্রীদেরকেও সেই ব্যবস্থা করে দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সেই নির্যাতনের সেই শিকল ছিঁড়ে নারী জাতিকে মর্যাদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জন্য পুরুষদেরকে যেরকম নাকি দ্বীনে ইলমের শিক্ষা দান করেছেন, নারীদেরকেও তেমনিভাবে শিক্ষা দান করেছেন। মসজিদে নববী একদিন শুধু স্পেশাল ভাবে ধার্য করেছিলেন নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল-মারআতুস সালিহা। এই দুনিয়া হলো একটি সুপারমার্কেটের মতো, আর এই সুপারমার্কেটের সবচেয়ে দামি ডায়মন্ড হলো নেককার নারী। যদি একটি নেককার, যদি একটি শিক্ষিতা, ভদ্র সভ্য নারী যদি কেউ দিতে পারে, তাহলে একটি শিক্ষিত জাতি উপহার দেওয়া যায়। নারীগণ সমস্ত নবীগণকে পেটের মাঝে রেখেছেন, নবীগণকে দুগ্ধপান করিয়েছেন, নবীগণের নার্সিং এর ব্যবস্থা করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল নারীদেরকে কি মর্যাদার আসন দিয়েছেন। রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে দুনিয়ার পুরুষরা, সন্তানরা শুনে রাখো, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। নবী আলাইহিসসালাম বলেছেন, যার তিনটি মেয়ে আছে তাদেরকে দীন ইসলাম শিখালো, ভালো পাত্র দেখে বিয়ে শাদী দিল, তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল। এক সাহাবী বললেন, জিয়া রাসুল, কারো যদি দুটি মেয়ে থাকে, অর্থাৎ হলো ওনার নিজেরই দুটি মেয়ে ছিলেন, আমার মতো অবস্থা, আমারও দুটি মেয়ে। নবী আলাইহিসসালাম বললেন, যার দুটি মেয়ে আছে তাদেরকে দীন শিক্ষা দিবে, ভালো পাত্র দেখে বিয়ে দিবে, তাহলে তাদের জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ছেলেদের ব্যাপারে এই সুসংবাদ দেননি। দেখুন, পবিত্র কোরআনে 114টি সূরা আছে, সুবহানাল্লাহ, একটি সূরাও সূরাতুর রিজাল, পুরুষ নামক সূরা কোন সূরা নাই, কিন্তু একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম করেছেন সূরাতুন নিসা, সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের নামে কোন সূরার নামকরণ করলেন না। সূরাতুল মুহাম্মদ, সেটি তো নবীর নামে, এমনি সাধারণ পুরুষের নামে। আবু বকর নামে কোন সূরা নাই, ওমর নামে কোন সূরা নাই, আলী নামে কোন সূরা নাই, ওসমান নামে কোন সূরা নাজিল করেননি, কিন্তু সূরাতুল মরিয়াম, সুবহানাল্লাহ, মরিয়াম নামক একটি সূরা নাজিল করে নারী জাতির মর্যাদাকে বৃদ্ধি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন, এত দামি সম্পদ এই দুনিয়াতে আর কিছু নেই, নারীরা যেমন নাকি দামি সম্পদ, সেই জন্য দামি জিনিসকে সব সময় সেগুলোকে কভার করে রাখতে হয়। আমরা অনেকে মনে করে থাকি ইসলাম নারী জাতিকে পর্দার বিধান দিয়ে নারী জাতিকে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে, অধিকারকে ভুলণ্ঠিত করেছে, ধূলিসাৎ করে দিয়েছে তাদের অধিকারকে। আসলে আমরা উল্টা বুঝেছি, বরং হলো পশ্চিমা সভ্যতা নারী জাতির ইজ্জত সম্মান সম্ভ্রমকে ভুলণ্ঠিত করে নারী জাতিকে ইসলাম আকাশে চড়িয়ে দিয়ে সেই আকাশ থেকে মাটিতে তারা হলো নামিয়ে ফেলেছে, বেজ্জতি করে হলো করেছে ইউরোপিয়ান সভ্যতা। সেই জন্য যখন একটা অ্যাড দেখবেন, দেখবেন যে বিলবোর্ড দেখবেন, অ্যাড দেখবেন, সবগুলা তো নারীদেরকে উলঙ্গ করে তারা অ্যাড দিচ্ছে, কিন্তু পুরুষদেরকে উলঙ্গ করে না। দেখুন, নারীদেরকে তারা ভোগের সামগ্রী বানিয়ে ফেলছে, যেটা জাহিলিয়াতের যুগের মানুষেরা বানিয়েছিল। আর আমাদের অনেক মা বোনরাও এই জাহিলিয়াতের, নব্য জাহিলিয়াতের এই গোলক ধাঁধায় পড়ে ওনারাও আজকে হলো উল্টা পথে রওনা দিয়েছে। তাদের, তারা যে তাদেরকে বেজ্জতি করছে এটাও পর্যন্ত উপলব্ধি হারিয়ে ফেলেছেন আজকে। দেখুন, যে কোনো মূল্যবান জিনিস, একটি গোল্ডের অলংকার, এখন গোল্ডের অলংকারটাকে সুন্দর কাপড় দিয়ে মুড়িয়ে সেটি একটি বক্সের ভিতরে ভরে, এরপরে হলো সিন্ধুকের ভিতরে যে লকার বক্স থাকে সেখানে লুকিয়ে রাখে, কারণ কি, এটা হলো মূল্যবান সম্পদ। মূল্যবান সম্পদ কখনোই রাস্তাঘাটে মানুষ এমনি ফেলে রাখতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে নবীগণের সৃষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীগণের পেটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিজ নিয়েছেন। হাফেজে কোরআন এখান থেকে জন্মগ্রহণ করবে, সাহাবায়ে কেরাম এখান থেকে জন্মগ্রহণ করবে, লক্ষ লক্ষ নবী এখান থেকে জন্মগ্রহণ করবেন, ওলি আল্লাহরা জন্মগ্রহণ করবেন, সুহাদায়ে কেরাম জন্মগ্রহণ করবেন। এমন মর্যাদাশীল যার দেহ, সেই দেহটাকে কতটুকু ঢেকে রাখা উচিত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দেওয়ার জন্য নারী জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন। এই পর্দা, এর আসল উদ্দেশ্য হলো নির্লজ্জতা দমন এবং নারী জাতির সতীত্ব সম্ভ্রম রক্ষা করার জন্য, সংরক্ষণের এক অনুপম খোদাই ব্যবস্থা। দেখুন, প্রকৃতির একটি নিয়ম আছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকি, প্রকৃতির নিয়ম হলো প্রকৃতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতা পাতা গাছপালা দিয়ে ঢেকে রেখেছে। দেখবেন পশুর যেখানে লজ্জাস্থান আছে, লজ্জাস্থানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে লেজ দিয়ে লজ্জাস্থানকে আবরণ করে রেখেছেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। এই পর্দা মানুষের উপর, নারী জাতির উপর হলো রহমত হয়ে আসছে। এটি যদি না থাকতো সারা পৃথিবী নির্লজ্জতার মহামারীতে আজকের মতো আক্রান্ত হয়ে যেত। মানুষের সম্মান, ইজ্জত, সম্ভ্রম, সতীত্ব এগুলো কিছুই আর বাকি থাকতো না। আসলে নারীর আসল ভূষণ হলো লজ্জা। দারেকুতনির একটি রওয়ায়েতে আসছে, নবী আলাইহিসসালাম তার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরাকে জিজ্ঞেস করলেন যে হে ফাতেমা বলো তো, ফাকাল আইয়ু শাইইন খায়রুন লিল মারআ, নারীদের জন্য সবচেয়ে উত্তম ভূষণ কোনটি, উত্তম জিনিস কোনটি? তিনি বললেন, ক্বালা আল্লা তারা রাজুলান ওয়ালা ইয়ারাহা রাজুলুন ফাযাম্মাহা ইলাই وقال ذريتم بعدها ببعد ذريتم بعدها من بعد فاطمه الزهراء তিনি তো দেখতে হবে কার কন্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, হযরতে খাদিজাতুল কুবরার কন্যা, আব্দুল্লাহর হলেন নাতি, হাসান হুসাইনের মা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এই রকম ভাগ্যবতী নারী আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ আসে নাই ফাতিমাতুজ জাহরার তো। এই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দিলেন, হুজুর জিজ্ঞেস করলেন সর্বোত্তম নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, উত্তম জিনিস কোনটি? তিনি বললেন সেটি হলো লজ্জার ভূষণ, হায়া। আর সেই নারী কোন পুরুষকে দেখবে না, আর গরম পুরুষও তাকে দেখবে না। এটি হলো নারীদের সর্বোত্তম কাজ। হুজুর তার কথাতে উত্তরে এতটাই সন্তুষ্ট হলেন, কলিজার টুকরা কন্যাকে তিনি বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন এবং বললেন, যুরিয়াতুম বাদুহা মিন বাদিন, যে তুমি আমার পার্ট, তুমি আমার জিন্দেগির হলো পার্ট, আমার কলিজার টুকরা হলো কন্যা তুমি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নিজের কাছে নিয়ে নিলেন। এই জন্য নারীর সর্বোত্তম ভূষণটাই হলো যে নারীরা পর্দায় থাকবে। দেখুন, পর্দা সম্পর্কে পবিত্র কোরআনের সর্বমোট 7টি আয়াত এবং বিশাল হাদিস ভান্ডারের মাঝে 70টির মতো হাদিস বর্ণিত হয়েছে পর্দার উপরে। সর্বপ্রথম পর্দার যে আয়াতটি নাজিল হয়েছে সেটি হল তৃতীয় বা পঞ্চম হিজরিতে জায়নাব বিনতে জাহাসের রাদিয়াল্লাহু আনহা যখন হুজুরের সঙ্গে বিয়ে হয়েছে, বিয়ের অলিমা পর্বে এই সর্বপ্রথম সূরাতুল আহজাবের 54 নম্বর আয়াতটি নাজিল হয়েছে। আর সর্বশেষ আয়াত হল সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতটি সর্বশেষ আয়াত হিসাবে, পর্দার আয়াত হিসাবে নাজিল হয়েছে। এই 7টি আয়াতের মাঝে প্রথম আয়াত হল সূরাতুল আহজাবের 54 নম্বর আয়াত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পর্দার আয়াত সম্পর্কে আমি যতটুকু জানি আর কেউ অতটুকু জানেন না, কারণ এই আয়াত নাজিল হওয়ার সময় আমি স্বয়ং উপস্থিত ছিলাম। জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বিয়ে করলেন, কিছু অলিমা রান্না করে তিনি সাহাবায়ে কিরামকে দাওয়াত দিলেন। হুজুরের একটি ছোট্ট ঝুপড়ির মতো ঘর ছিল, মেহমানরা এসে সেখানে একসঙ্গে দুপুরের খাবার সারলেন অলিমা। অলিমা খাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে আপ্যায়ন শেষ করেছেন। সাহাবায়ে কেরাম সেখানে নিজেরা খোশ গল্পতে মাতোয়ারা হয়ে গেছে, নিজেরা গল্প গুজব শুরু করে দিয়েছে। হুজুর বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে অন্যান্য স্ত্রীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সালাম বিনিময় করে ফিরে এসে দেখেন যে তারা এই অবস্থায় আছে। নবীকে দেখে তাদের হুশ হয়েছে, হুশ হওয়ার পরে তারা সেখান থেকে উঠে গেছে। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন। আর নাজিল হয়েছে কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের রাডার লৌহে মাহফুজ থেকে এই আয়াত টেনে নিয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীরা মহাপবিত্র নারী, এই জগতের সর্বশ্রেষ্ঠ নারী, তাদের সামনে নেককাররা যেমন আসে, ফাসেক ফুজ্জার গুনাগার পাপীরাও আসে, আপনার স্ত্রীদের সেই জন্য পর্দা করা উচিত, একটু পর্দার বিধান হওয়া উচিত। হযরত ওমরের এই চাহিদা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইয়ুযানা লাকুম ইলা তুআমিন গায়র নাযিরিনা ইনা ওয়ালাকিন ইযা দুইতুম। হে ঈমানদারগণ, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘরে তোমরা বিনা অনুমতিতে আর প্রবেশ করতে পারবে না। যদি তোমাদেরকে সেখানে আহ্বান করা হয়, নিমন্ত্রণ জানানো হয়, দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দিলেও দাওয়াত হবে, খানা হবে জোহরের নামাজের পরে দুইটায়, তোমরা দশটাতেই যে সেখানে বসে থেকো না। গাইরা ইনাহু, যে সেখানে রান্নার জন্য তোমরা অপেক্ষা করো না। সেই জন্য এটা হল ইসলাম শিষ্টাচার শিখাচ্ছে যে কারো বাড়ি কেউ যদি আমাকে নিমন্ত্রণ দেন, তাদের একটা প্রস্তুতি আছে, ঘর গোছানো, রান্না বাড়ি ইত্যাদি শেষ করা, দাওয়াতের 5 ঘন্টা আগে যে আমরা তাদেরকে ডিস্টার্ব করলাম ইসলামে নিষেধাজ্ঞা জারি করেছে। গাইরা ইনাহু, রান্নার জন্য সেখানে বসে থেকো না, অপেক্ষা করো না। ওয়ালাকিন ইযা দুইতুম, যখন খাওয়া হয়ে গেছে, ডাকা হয়েছে তোমাদের, তখনই শুধু আসবা, বিনা দাওয়াতে কারো বাড়ি যাওয়ার চেষ্টা করো না। বিনা বাড়িতে দাওয়াতে যারা যায়, আরবি পরিভাষায় তাদেরকে বলা হয় হলো তুফায়েল। এই তুফায়েল হয়ে তোমাকে দাওয়াত দেয়নি, আরেকজনের পিছু পিছে চলে গেলা, এরকম করো না। ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু, ফাইযা তুইনতুম ফানতাশিরু, আর যখন খাওয়া দাওয়া হয়ে গেল সেখানে আর অপেক্ষা করো না, হতে পারে এই বাড়িওয়ালাদের কষ্ট হবে। সুতরাং ফাইযা তুইনতুম ফানতাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, নতুন করে তোমরা আর গল্প গুজবে জড়িয়ে যেও না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহিয়ি মিনকুম, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, এটি নবীর অন্তরে কষ্ট দেয়, তোমাদের এই কর্ম নবীকে কষ্ট দেয়। ফায়াস্তাহিয়ি মিনকুম, নবী লজ্জিত হয়ে তোমাদেরকে বলতে পারেন না, কিন্তু আল্লাহু লা ইস্তাহিয়ি মিনাল হাক্কি, নবী লজ্জা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। এরপরে আল্লাহ পাক পর্দার আয়াত বললেন, শিষ্টাচার শিখালেন নবীর ঘরে প্রবেশের। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ, আজ থেকে আমি আল্লাহ তোমাদের উপর বিধিনিষেধ আরোপ করলাম, আর তোমাদের কোন উম্মত গায়রে মাহরুম, তারা কেউ নবী পত্নীদের সামনে যে কিছু চাইতে পারবে না। فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ, কিছু যদি চাইতে হয় পর্দার আড়াল থেকে তোমরা চাও, ঘরের বাইরের থেকে তোমরা চাও, নবী পত্নীর সামনে আর যা যেতে পারবে না। কারণ কি? আল্লাহ পাক কারণও বলছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটি হলো নবী পত্নীগণের হৃদয়ের এবং তোমাদেরও হৃদয়ের পবিত্রতার উত্তম উপায়। দেখুন কাদের সামনে আল্লাহ পাক এই কোরআন নাযিল করছেন, যে মানুষগুলোর হৃদয় পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ কাচের মতো হৃদয়, কলুষিত মুক্ত হৃদয়, দোষ মুক্ত হৃদয়, এবং নবী পত্নীগণকে আল্লাহ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, অত্তয়িবাতু লিত্তয়িবিন ওয়াত্তয়িবুনা লিত্তয়িবাত, পবিত্র মানুষদের জন্য আমি আল্লাহ পবিত্রা জোড়াই নির্ধারণ করে রাখি। নবী পবিত্র, সেই জন্য তার স্ত্রীরাও হলো পবিত্র, আর সাহাবীরাও হলেন পবিত্র। এই পবিত্র মানুষ তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন উভয়তালি পবিত্র, আজ থেকে আর নবী পত্নীদের সামনে তোমরা যে কিছু চাইতে পারবে না। আর আমরা করি কি, একসঙ্গে বসে আমরা মাশা আল্লাহ মেলা, মাশা আল্লাহ আড্ডা, এরপরে পিকনিক, সব মিক্স গ্যাদারিং করে একসাথে আমরা বসি আর বলি কি আমাদের দিল বড় পবিত্র, আমাদের দিল বহু পবিত্র, এই জন্যই তো দুনিয়ায় এই দুর্ঘটনা গুলা আমাদের দ্বারা ঘটে যায়। নবী পত্নীগণ সম্পর্কে আল্লাহ পাকে কথা বলছেন, এটি হলো পবিত্রতার উত্তম উপায়। এটি হলো প্রথম আয়াত নাজিল হয়েছে, শুধু নবী পত্নীগণের ব্যাপারে এই আয়াত নাজিল হলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 32-33 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাঈ ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল ক্বাউল ফায়াতমা'আ আল্লাযী ফি ক্বালবিহি মারাদ ওয়া কুল্লা, হে নবী পত্নীগণ, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্যান্য নারীদের মতো না, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল ক্বাউল, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে তখন তোমরা নম্র গলাতে তাদের সঙ্গে কথা বলো না, বরং গলার স্বর একটু পরিবর্তন করে কর্কশ করে তোমরা কথা বলবে। কেন? ফায়াতমা আল্লাযী ফি ক্বালবিহি মারাদ, যাদের হৃদয়ে রোগ আছে, যেন তাদের অর্থাৎ মুনাফিকি আছে, ইমানের দুর্বলতা আছে, তারা যেন তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে না যায়। এরপর থেকে নবী পত্নী গান যখন কার কোনো পরপুরুষের সঙ্গে প্রয়োজনে কথা বলতে হতো, তারা মুখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তাদের গলাকে একটু কর্কশ বানিয়ে তারপরে পরপুরুষের সঙ্গে কথা বলতেন। এটা হলো জবানের পর্দা করে দিলেন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তিনি আয়াত নাযিল করলেন, আল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, সূরাতুন নূরের 60 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা, বৃদ্ধা নারীদের পর্দা সম্পর্কে কিছু তো তা শিথিলতার আয়াত নাযিল করলেন। এরপরে তৃতীয় স্তরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 30 নম্বর আয়াত নাযিল করলেন। এইবার হলো পর্দার হুকুম দিলেন পুরুষের উপরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, হে নবী, আপনার তমাম দুনিয়ার মুমিন পুরুষ উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টির তীরকে নত রাখে এবং লজ্জাস্থানকে যেন হেফাজত করে, তারা যেন পর নারীর দিকে যেন দৃষ্টিপাত না করে। দেখুন, এই দৃষ্টি একটা বিষাক্ত তীর এবং শয়তান এই তীর দিয়া হলো আক্রমণ করে। বুখারী মুসলিমের রাওয়ায়েত, আন-নাদরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, মানুষের দৃষ্টি হলো ইবলিসের বিষ মিশানো হলো তীর। ইবলিস অধিকাংশ সময় মানুষকে ঘায়েল করে হলো এই দৃষ্টির তীর দিয়ে। ফামান তারাকাহা মিন মুখাফাতি, যেই ব্যক্তি আমি আল্লাহর ভয়ে এই দৃষ্টির তীরটা নত রাখতে পারবে, আমি তাকে এমন ইমান দান করব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, সে নিজের হৃদয়ের মাঝে ইমানের স্বাদ গ্রহণ করবে। আজকে আমরা ইমানের কোন টেস্ট পাই না, ইমানের কোন মজা পাই না, ইমানের কোন আমরা অনুভূতি আমাদের হৃদয়ের মাঝে নেই। যা কিছু ইবাদত বন্দেগি আমরা করি এগুলো সব হলো শুধু রুটিন ফলো করি, কিন্তু এর ইমানের মজা আমাদের, ইবাদতের মজা আমাদের নেই। যেই ব্যক্তি নিজের দৃষ্টির এই বিষাক্ত তীরটাকে নত করে রাখতে পারবে, হেফাজত করতে পারবে, আল্লাহর রসুল বলেন সেই ব্যক্তি হলো ইমানের টেস্ট, ইমানের স্বাদ গ্রহণ করবে। মসনদ আহমদ ইবনে হাম্বালে ইমাম তবরানিতে একটি হাদিস আসছে, মা মিন মুসলিমিন ইয়ানদুরু ইলা মুহাসিনি ইমরাতিন সুম্মা ইয়াগুদ্দু বসরহু ইল্লা আজিদ। নবী আলাইহিসসালাম ইরশাদ করেন যে কোন ব্যক্তি যদি কোন নারীর দিকে, কোন একটি সুন্দরী উর্বশী সুন্দরী তরুণী তন্নী এক নারীর দিকে তার হঠাৎ দৃষ্টি পড়ে গেল, এরপরে সেই দৃষ্টির তীরকে সে নত করে ফেলল, মুখ ঘুরিয়ে ফেলল, সাথে সাথে হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের ভিতর ইমানের মিষ্টান্নতা দান করবে, সে ইমানের মিষ্টান্নতা অনুভব করতে পারবে। সেই জন্য আল্লাহ পাক বলেন ফালা তাআলামু ইয়ালামু খায়নাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদুর, খেয়ানতকারী প্রত্যেকটি চোখ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবে অবগত আছেন। ওমা তুখফিস সুদুর, আর তোমাদের হৃদয়ে কি ঘুরপাক খাচ্ছে সেটিও হলো রব্বুল আলামিন খুব ভালো করে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই দৃষ্টির তীরটাকে নত রাখার জন্য নির্দেশ দিয়েছেন। পুরুষদের উপর পর্দার আয়াত নারীদের চেয়ে প্রথম নাজিল হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে নারীদেরকে পর্দার কথা বলতেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। অকুল্লিল মুমিনাত, এবং নারীদেরকেও বলে দিন তারাও যেন তাদের দৃষ্টির তীরটাকে নত রাখে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ওয়াহফাযনা ফুরুজাহুন্না, নিজের সতীত্ব সম্ভ্রম, নিজের মান সম্মান ইজ্জত কে যেন তারা রক্ষা করে, নির্লজ্জতার আশ্রয় যেন গ্রহণ না করে। সতীত্ব সম্ভ্রম নারীর হলো আসল ভূষণ, সেটিকে যেন তারা অহেতুক বিলিয়ে না দেয়, ভোগের পণ্যতে যেন পরিণত না করে, দুষ্ট লালসে পুরুষদের জন্য মুখরোচক খাবারে পরিণত না করে দেয়, তাদের সতীত্বকে যেন তারা হেফাজত করে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর দেহ অবয়বটাকে পুরুষের থেকে একটু ভিন্নতর করে সৃষ্টি করেছেন, সেই জন্য নারীদের আরেকটু বেশি নির্দেশ আল্লাহ দান করছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা তাদের দেহ সৌন্দর্য এবং বাহ্যিক সৌন্দর্যটাও যেন পর পুরুষের সামনে প্রকাশ না করে। জিনত বলা হয় খোদা প্রদত্ত দেহের অবয়বের সৌন্দর্য, এটাকেও জিনত বলা হয়। নারী দেহের অবকাঠামো, নারী দেহের রূপ যৌবন, নারী দেহের কমলতা, এগুলো সব হলো জিনত বলা হয়। আবার মানুষের আরেকটি জিনত আছে, এটা খোদা প্রদত্ত, আরেকটা জিনত হলো সৌন্দর্য, সেটি হলো আর্টিফিশিয়াল, যেমন সুন্দর পোশাক মানুষ পরিধান করে, অলংকার আদি পরিধান করেন মা বোনেরা, কসমেটিক্স ব্যবহার করে থাকেন, হাতে মেহেদি দিয়ে থাকেন, এই সমস্ত জিনিসগুলাও জিনত বলা হয়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সুতরাং এই সৌন্দর্য, খোদা প্রদত্ত সৌন্দর্য এবং আর্টিফিশিয়াল সৌন্দর্য, যেটা নিজের খোদা প্রদত্ত সৌন্দর্যকে বর্ধিত করার জন্য আমরা নিজেরা গ্রহণ করে থাকি, এই সৌন্দর্যটাও যেন পরপুরুষের সামনে তারা প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে হ্যাঁ যদি কখনো অ্যাক্সিডেন্টলি সেটা প্রকাশ পেয়ে যায়। ইল্লা মা যাহারা মিনহা, ইল্লা মা যাহারা মিনহার তাফসীর সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দুটি ভিন্নতার ওপিনিয়ন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লা মা যাহারা মিনহার অর্থ হলো, তবে হ্যাঁ উপরের কাপড় যেমন বোরকা, এরপরে ভিতরের কাপড় যেমন সেলোয়ার কামিজ, এগুলো হলো ভিতরের কাপড়, এটাকে আবরণ করার জন্য উপরে চাদর, বড় চাদর অথবা বোরকা যে পরিহিত হলো, পরিধান করা হলো, এইটাকে ইল্লা মা যাহারা মিনহা। ওনারা যদি কোনো প্রয়োজনে তাদেরকে যদি বাইরে যেতে হয়, হসপিটালে যেতে হয়, অথবা কোথাও ট্রাভেলসে যেতে হচ্ছে, অথবা কোথাও উনি হজে যাচ্ছেন, অথবা কোনো কাজকর্মে তাকে যেতে হচ্ছে, অথবা বাজার ঘাটে যেতে হচ্ছে, ইসলাম পায়ে রশি লাগিয়ে দেয়নি এই ব্যাপারে, তবে যেন উপযুক্ত শালীন পোশাক পরে নিজের দেহের অবয়বকে সৌন্দর্যকে ঢেকে নিয়ে তিনি যেন বাইরে যায়। এখন বাইরে যখন উনি গেলেন, ঢিলা বোরকা পরেই গেছেন, চাদর দিয়ে ভালো করে পেঁচিয়ে গেছেন, এখন চাদরটা তো বাইরে দেখা যাচ্ছে, বোরকাটাও তো দেখা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মা যাহারা মিনহা, তবে হ্যাঁ উপরের কাপড় চাদর বা বোরকা, এটা যে প্রকাশ হবে, এটা হলো আল্লাহ পাক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটার জন্য তাকে পাকড়াও করা হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লা মা যাহারা মিনহার অর্থ হলো মুখমণ্ডল এবং হাতের তালু, অর্থাৎ হলো সারা শরীর আবৃত করবে, এই দুইটি অঙ্গ না করলেও চলবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাখ্যা থেকে বহু মানুষের আজকে হলো মিসকনসেপ্ট হয়ে গেছে এই আয়াতে। ওনারা মনে করে থাকেন মুখমণ্ডল ঢাকা, এটা পর্দার অন্তর্ভুক্ত না, এবং দলিল হিসাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকেই তারা হলো গ্রহণ করে থাকেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বলেছেন তার সাথে বাই কন্ডিশন, উইদাউট কন্ডিশন না, যদি যুগে ফিতনার আশঙ্কা না থাকে তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপিনিয়ন হলো যে মুখমণ্ডল এবং হাতের তালু না ঢাকলেও চলবে। কিন্তু বর্তমানের মতো এই ধরনের ফিতনার জামানা, যেখানে নাকি ফিতনার সাইক্লোন বয়ে যাচ্ছে, এই অবস্থায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ওনার নিজের কথা অনুযায়ী এই অবস্থায় হলো তাদের মুখমণ্ডলকে কভার করা। এটি হলো তৃতীয় স্টেপে পর্দার আয়াত নাজিল হয়েছে। পঞ্চম স্টেপে, চতুর্থ স্টেপে বা ফাইনাল স্টেপে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত নাজিল করে পর্দার ফাইনাল বিধান দিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন يدنين عليهن من جلابيبهن। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আর মুমিন রমণীদেরকে বলে দিন, ইদুনিন আলাইহিন্ন মিন জালাবিবিহিন্ন, তারা যখন বাইরে বের হয় তারা যেন তাদের মাথার উপর দিয়ে জিলবাব গুলোকে লটকিয়ে এবং ঝুলিয়ে দেয়। জিলবাব কাকে বলা হয়? জিলবাব বলা হয় এমন বড় ওড়না যার দ্বারা মুখমণ্ডল এবং মাথাকে ঢাকা যায়। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে, আমি ওবাইদাতুস সালমানি রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াত নাজিল হওয়ার সাক্ষী। তাকে জিজ্ঞেস করেছিলাম যে আল্লাহ পাক যে জিলবাব ঝুলিয়ে দিতে বলেছেন এটা স্বরূপটা কেমন, এটা প্র্যাকটিক্যাল রূপটা কেমন হবে। তখন অবৈদা সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি একটা বড় চাদর নিলেন, চাদর নিয়ে মাথার উপর দিয়ে চাদরটা ঝুলিয়ে দিলেন, ঝুলিয়ে দিয়ে শুধু চোখটা বাইর করে রাখলেন, মুখমণ্ডল ঢাকা, মাথা ঢাকা, সব ঢাকা। তিনি বললেন যে আল্লাহ পাক যে ইল ইউদনিন আলাইহিন্না মিন জালাবি বিহিন্না বলেছেন এটা হলো সেই যে তার বাস্তব রূপ। এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে ফিতনার জামানা যখন হবে তখন মুখমণ্ডল এটা হলো পর্দার অন্তর্ভুক্ত হবে, এটা ঢেকে রাখতে হবে। আজকে দেখুন সারা পৃথিবীতে যারা মুখমণ্ডল ঢাকা নিয়ে যারা ক্রিটিসাইজ করেছে, উপহাস করেছে, তামাশা করেছে এবং ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছে, কুৎসা রটনা করেছে, তারা বড় বড় বিবৃতি দিয়েছে, নিজেদের রাষ্ট্রে তারা বিল পাস করেছে, তারা পর্যন্ত তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জিলবাব পরিয়েছেন, ছেড়েছেন। আজকে দেখবেন তারা যখন কথা বলতে আসে সব হলো মুখে ঢাকা, সবার মাস্ক পরা, এটাই তো জিলবাব। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাকে পরিয়ে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জিলবাব পরার নির্দেশ দিয়েছেন মহিলাদেরকে, আর এখন তো পুরুষরাও পরছি এবং এটাকে বাধ্যগত করা হচ্ছে। আগামী দিনগুলোতে এটা হলো ভ্রমণের জন্য একটা নীতিমালাই তৈরি হয়ে যাবে যে মাস্ক ছাড়া, জিলবাব ছাড়া আর কেউ সফর করতে পারবে না, প্লেনে উঠতে পারবে না, এই নীতি হয়ে যাচ্ছে আজকে পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন যদি মুখ ঢাকতে লজ্জাবোধ করে তাহলে আমি মাস্ক পরলে আমার লজ্জাবোধ করে না, একই তো জিনিস, বরং হলো সেটা হলো একটি সুন্দর করে গুছানো সাজানো, আর মাস্ক পরলে এখানে কানের মধ্যে রশি এটাতে দেখতে এত সুন্দর লাগে না, কিন্তু আজকে এটা সবাই পরছে। দেখুন করোনার ভয়ে আমরা মুখ ঢাকি, আল্লাহর ভয়ে মুখ ঢাকি না, করোনাকে ভয় করি আল্লাহকে ভয় করি না, অথচ আল্লাহ পাক আমাকে এই বিধান দিয়েছেন, আমরা সেজন্য মুখ ঢাকলাম না, আজকে করোনা ভাইরাসের জন্য আমরা হলাম মুখ ঢাকলাম। কিয়ামতের দিন আল্লাহ পাক এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে, আমরা করোনা ভাইরাসকে যতটা ভয় করেছি, যদি আল্লাহকে যদি এর 10% যদি আমরা ভয় করতাম আমরা প্রত্যেকেই হলো জান্নাতি মানুষ হয়ে যেতে পারতাম, ওলি আল্লাহ হয়ে যেতে পারতাম। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসী করোনা পৃথিবীবাসীকে বহু শিক্ষা দিয়ে যাচ্ছে, জুলুমবাদদের জুলুমের হাত চেপে ধরেছে আজকে করোনা, মানুষের বৈষম্যকে দূর করে আজকে সাম্যের পথে মানুষকে নিয়ে আসতেছে, মানুষ সীমা লঙ্ঘনের চরমে পৌঁছে গিয়েছিল, বর্ডার অতিক্রম করে চলে গিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে টেনে লাগাম টেনে ধরেছেন এই করোনা ভাইরাস দিয়ে। মানুষ দুনিয়াতে নিজেদেরকে সর্বস্ব মনে করেছে, নিজেদের ক্ষমতাকে ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আলার অঘোষিত দাবি করে ফেলেছিল এবং টেকনোলজির উপরে এত ভরসা হয়ে গিয়েছিল যে টেকনোলজি বুঝে আমাকে মৌত থেকেও বাঁচাবে, এরকম মানুষের মাঝে একটা ভাব সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক দুনিয়াবাসীকে এক অদৃশ্য ভাইরাস দিয়ে দেখা দিলেন যে বান্দা তোমার পাওয়ার এতটুকুই, আর আমি আল্লাহর পাওয়ারের সামান্যটুকু হলো এতটুকু, ওহু আলা কুল্লি শাইইন কদির। সুতরাং আজকে এই করোনা থেকে শিক্ষা নিয়ে হলেও আমরা যেন আমরা এই জিলবাব পরিধান করি। সুতরাং সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরাম তাদের ঐক্য মত হলো বর্তমানের মতো যদি ফিতনার জামানা হয় তাহলে মুখমণ্ডল হলো পর্দার অন্তর্ভুক্ত। দেখুন ইফকের ঘটনা, বনি মুস্তালিকার যুদ্ধ থেকে ফেরার পথে হযরত আয়েশা সিদ্দিকার উপরে যখন অপবাদ দেওয়া হয়েছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাতের আধারে তিনি বাথরুম করতে চলে গিয়েছিলেন একা মরুভূমির ভিতরে, ফিরে এসে দেখেন কাফেলা রওনা দিয়েছে। তিনি মরুভূমিতে একা একে আর কোথায় যাবেন মহিলা মানুষ, সেই জন্য তিনি বুদ্ধিমতী ছিলেন, তিনি চিন্তা করলেন এখানেই ঘুমিয়ে থাকে, পরবর্তী মঞ্জিলে গিয়ে আমাকে না পেলে তারা ফিরে এসে আমাকে খুঁজে নিয়ে যাবে, আমি একদিকে গেলাম তারা আর একদিকে খুঁজলো, এটা উভয়ের জন্য কষ্টকর হয়ে যাবে। হুজুর সবসময় একজনকে নিয়োগ করতেন, তিনি যেন কাফেলা রওনা দেওয়ার পরে কাফেলার সব অবস্থাগুলো পর্যবেক্ষণ করে কে কিছু ফেলে গেল কিনা এগুলো যাচাই বাছাই করে যাওয়ার জন্য। চাঁদনী রাত, হযরত আয়েশা বালুর উপর ঘুমিয়ে গেছেন মুখ খোলা, পর্দার আয়াত নাজিল হওয়ার আগে হযরত আয়েশাকে তিনি একাধিকবার দেখেছেন, সুতরাং চেহারাও মনে আছে, তিনি দূর থেকে চিনতে পেরেছেন এটা তো আম্মাজান আয়েশা সিদ্দিকা। তিনি সামনে গিয়ে হাতে তালি দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছেন। হযরত আয়েশার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যখন দেখছেন একজন পরপুরুষ, সাথে সাথে তিনি মুখ কভার করে ফেলেছেন। মুখমণ্ডল যদি পর্দার অন্তর্ভুক্ত না হতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাহাবীর সামনে, নবী এখনো জীবিত, এই সফরে নবীও আছেন, সেই জামানার কথা, সোনালী যুগের কথা, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর সর্বোত্তম যুগ হলো আমার যুগ, দেখুন কতটুকু পর্দা তিনি করতেন হযরত আয়েশা সিদ্দিকা। মা বোনরা এখান থেকে শিক্ষা নেই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হয়েছে হযরত আয়েশার ঘরে, ইতিহাসে আপনারা সবাই জানেন এই ঘটনা। ওনার পাশে হযরত আয়েশার পিতা হযরত আবু বকরের কবর, এরপরে হযরত ওমর যখন শহীদ হয়ে গেলেন, তৃতীয় কবরের জায়গাটা হযরত আয়েশা নিজের জন্যই রেখেছিলেন, তিনটা কবরের জায়গা ছিল ঘরের ভিতরে, নিজের এখানে দাফন হবে, একদিকে বাবা আর একদিকে স্বামী, সুতরাং মানুষের এটা তো শেষ চাহিদা থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আঘাতপ্রাপ্ত হলেন, কিছুক্ষণ বেঁচে ছিলেন শহীদ শাহাদতের পূর্বে, তিনি খবর পাঠালেন আম্মা জান আয়েশা, তিনি যদি একটু সার দেন, তিনি যদি একটু অনুমতি দেন, আমার মৃত্যুর পরে আমার দাফনটা যেন আবু বকরের কবরের পাশে হয়। দেখুন কি স্যাক্রিফাইস, আমরা হলে পৃথিবীতে কোন মানুষ জীবনে এই ধরনের সুবর্ণ সুযোগকে হাতছাড়া করত না, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনের উপর, নিজের সৌভাগ্যের উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিয়ে তিনি অনুমতি দিয়ে দিলেন, হযরত ওমরকে দাফন করা হলো। এতদিন যে কবরে ছিলেন একজন স্বামী আর একজন হলেন বাবা, আর নবীগণ যেহেতু কবরের মাঝে বিশেষভাবে জীবিত, সুতরাং নবীগণের ইন্তেকালের পরেও তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় না, এই জন্য কোন নবী মারা গেলে তাদের স্ত্রীরা দ্বিতীয় বিয়ে করতে পারেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 বছর বয়সে বিধবা হয়েছিলেন, 18 বছরের একটি যুবতী নারী সারা জীবন বিধবা থেকেছেন, আরবের প্রথা অনুযায়ী, আরবের কালচার অনুযায়ী, কাস্টম অনুযায়ী দ্বিতীয় বিয়ে কোনো দর্শনীয় ছিল না, কিন্তু তাদের বৈবাহিক সম্পর্ক যেহেতু অটুট ছিল, এই জন্য তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। হযরত আয়েশা সিদ্দিকা বাপের সঙ্গে স্বামীর সঙ্গে নিজের পর্দা নাই, কিন্তু হযরত ওমর সম্পর্কে তার জন্য গায়র মাহরুম পুরুষ ছিলেন। এর আগে তিনি যখন কবর জিয়ারতে যেতেন মুখ খুলে কবর জিয়ারত করতেন, এখন ওমরের যখন কবর হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা কি পরহেজগার, কি মুত্তাকি, তিনি মুখ কভার করে ঢেকে ঢুকে কবর জিয়ারতে যেতেন, বাবার কবর স্বামীর কবর জিয়ারত করতেন, যদিও শরীয়ত এই বিধান রাখে নাই। কিন্তু পরহেজগারী তাকওয়া। এই জন্য বোনরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হিসাবে আল্লাহ পাক তৈরি করেছেন। আপনাদের পেটেই লক্ষ লক্ষ ওলি আল্লাহ জন্মগ্রহণ করেছেন, সাহাবি জন্মগ্রহণ করেছেন, নবীগণ জন্মগ্রহণ করেছেন, কত সৌভাগ্যের অধিকারী। আর বাস্তবে দেখা যায় মা বোনরা মাশা আল্লাহ এখনো পুরুষদের চেয়ে অগ্রসর। আমরা যে সারাদিন মসজিদের এই ডিফিকাল্ট সময়ে যে আপনাদের কাছে সাহায্য চাই, এই দেখেন আমার পিছনে সাহায্যের ব্যানারি ঝুলি আছে, ঝুলতেছে হলো সাহায্যের ব্যানারি, যে ইয়োর মসজিদ নিডস আর্জেন্ট হেল্প। এই যে সাহায্য যে যতটুকু করেছেন, আমি মা বোনদেরকে ধন্যবাদ জানাই, মা বোনদের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তাদের জন্য দোয়া করি বিশেষভাবে। এর ওভার 70% দান দক্ষিণা করেছেন আমাদের মা বোনরা। এবং শুধু এখানে নয়, আরো বহু জায়গায় মসজিদ যখন তৈরি হয়েছে, কোন পুরুষ, বহু পুরুষের গলার চেইন আছে, বহু পুরুষের হাতের আংটি আছে, একজন পুরুষও হাতের আংটি দান করে না কোনো মসজিদে, গলার চেন দান করে না। কিন্তু বহু নারী এমন আছেন গলার চেনটা, বিয়ের সেই ঐতিহ্যবাহী চেনটাও দিয়ে দেন, হাতের আংটিটাও দিয়ে দেন। আল্লাহ পাক মা বোনদেরকে, আমরা এই মা বোনদেরকে ছোট করে দেখি, এই মা বোনদের সম্পদ দিয়েই সর্বপ্রথম ইসলামের হলো অগ্রযাত্রা শুরু হয়েছে, হযরত খাদিজার সম্পদ দিয়ে, এরপরে হযরত আবু বকরের সম্পদ। এই জন্য এই মা বোনদের সুক্রিয়া জ্ঞাপন করার মতো ভাষা আমার কাছে নাই, শুধু আল্লাহর কাছে এতটুকু বলি, হে আল্লাহ এই মা বোনদেরকে তুমি তোমার শান অনুযায়ী উত্তম বিনিময় দিয়ে দিও। ওনারা যে নেক উদ্দেশ্যে তোমার ঘরকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, হে আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন প্রত্যেককে জান্নাতুল ফিরদৌসে এক একটা প্যালেস তৈরি করে দিও। এর অর্থ এই না যে ভাই যারা দান করেছেন তাদের জন্য দোয়া করি না, ভাইরাও বহু কষ্ট, ভাইদের উপর অনেক বার্ডেন আছে, তাদের পরিবারের বার্ডেন, ব্যাক হোমের বার্ডেন, আরো অনেক বার্ডেন আছে, ইচ্ছে থাকলেও অনেক সময় ওনারা দিতে পারেন না, এটাও আমি বুঝি। এরপরেও ভাইরা যদি আরেকটু অগ্রসর হন, তাহলে দিন ইসলামের কাজ করা অনেকটা হলো সহজ হয়ে যায়। আমরা সবাই একটু স্যাক্রিফাইস করি এই বিশেষ মুহূর্তে, আমরা একটু ফ্যামিলির বাজার ঘাটগুলো এবার কম করি, এইবার তো ইফতারের পার্টি নাই, এই বাসায় ওই বাসায় ইফতার দিতে হচ্ছে না, আমাদের জন্য গোল্ডেন চান্স আছে। দেখেন এক একটা ইফতার পার্টিতে আমরা কত টাকা খরচ করতাম, আজকে যদি আমাদের মসজিদে আপনারা ইফতার দিতেন, আপনাদের $2,000 নিচে ইফতার দিতে পারতেন না একজন ইফতার দিলে, এই টাকা কিন্তু আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে দিতেন। কিন্তু আল্লাহ পাক দরজা খোলা রেখেছে, বান্দা ইফতার পার্টিতে পয়সা তুমি দিতে না পারো, তুমি আমার ঘর খরিদ করা হবে, আমার ঘর নির্মাণ করা হবে, আমার ঘর টেক কেয়ার করা হবে, এই জন্য তুমি দিয়ে দাও। এই জন্য ভাইদের কাছেও অনুরোধ করি, ভাইরাও হলো আপনারাও ইনশাআল্লাহ মা বোনদের পদাঙ্ক অনুসরণ করে ইনশাআল্লাহ আপনারাও সাহায্যের হাত অতীতে যেমন বাড়িয়েছেন ভবিষ্যতেও বাড়াবেন। দেখুন আমরা উভয়ের জন্য দোয়া করি, কিন্তু আল্লাহ রসুল বলেছেন মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া জ্ঞাপন করতে জানে না সে আল্লাহর শুকরিয়াও জ্ঞাপন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া চাই, দোয়া করি এই রমাদানের শেষের দিনগুলোতে আমরা প্রত্যেক দিন যেন কম পক্ষে $1 করে হলেও আমরা যেন দান দক্ষিণা করি, 2 রাকাত হলেও যেন নফল নামাজ পড়ি, আর প্রত্যেক দিন যেন 3 বার সূরাতুল ইখলাস যেন আমরা তেলাওয়াত করি, আল্লাহ পাকের কাছে তৌবা ইস্তিগফার করি, ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম যে সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনাটা কালকের জন্য রেখে দিয়েছি, কালকে করব ইনশাআল্লাহ। আজকে পর্দার আয়াত এসেছে, অনেক বন্ধুরা অনুরোধ করেছিলেন পর্দা সম্পর্কে কিছু বলার জন্য, এই জন্য সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন। দুটি হলো শোক সংবাদ, আমাদের টরেন্টোর বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত প্রিয় ভাজন পরিচিত মুখ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মরহুম জামিল আহমেদ সাহেব ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। এবং সিরাজ ও মনির ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করব। রানী রনি চৌধুরী তিনি অসুস্থ, দোয়া করব। বোন লাইলি বেগম, কামনা ইসলাম, আর একটি বোন নাম বলেননি, আব্দুর রহমান ভাই খতমে কোরআন করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفنا مسلما وألحقنا بالصالحين إله العالمين رب العالمين رمضان الدين قلو اكي اكي يا الله شوب چولي قلو يا الله آر کو دن مطر آمدر شامن باقی اچھے رمضان المجح امرا کنا عبادت بندگی کچھوی کرتے پرنی ولک جب گو کنا عبادتی آمدر در شنگتی تو حائنی যা করেছি আল্লাহ খাঁটি ভাবে করতে পারি নাই, ইখলাসের সাথে সিনসিয়ারিটির সাথে করতে পারিনি। রব্বুল আলামিন ত্রুটি বিচ্ছিত মিশ্রিত ভাঙা চোরা যে ইবাদত গুলোকে করেছি, আমাদের ইবাদত গুলোর ভুল ত্রুটিকে মাফ করে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দিও। রব্বুল আলামিন আল্লাহ আমরা যে সেহরি গ্রহণ করেছি, ইফতার, তারাবি, কিয়ামুল লাইল, রুকু, সুজুদ, কোরআন তেলাওয়াত, কোরআন শ্রবণ, কোরআনের আলোচনা শ্রবণ, যিকির, আযকার, তাসবিহ, তাহলিল, আল্লাহ ইস্তিগফার, যা কিছু ইবাদত করেছি তুমি মেহরবানি করে কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এর সব হাদিয়াটুকু তাজিদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় থানে পৌঁছে দিও। তমাম আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসসালামের আরওয়াহকে পৌঁছে দিও। যত সাহাবা তাবেঈন, তাবে তাবেঈন, যত আউলিয়া আল্লাহ যাকিরিন শাকিরিন কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াহকে রেহাদিয়াকে পৌঁছে দিও। আমরা যারা হাত উঠি আল্লাহ, আমরা অনেকে জরম দেখিনি, মাকে হারিয়েছি, আমরা অনেকে পিতাকে হারিয়েছি। ইয়া আল্লাহ, পিতা আমাদের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে আজকে ওই জঙ্গলের ভিতর, বাসজারের ভিতর আল্লাহ আলো নাই, বাতাস নেই, অক্সিজেন নেই, কথা নেই, কম্বল নেই, আল্লাহ যেখানে গিয়ে আমরা দু মিনিট দাঁড়াতেও পারি না, সেই মাটির নিচেই যাদের বাবা মা শুয়ে আছেন তাদের আরওয়া পাকে হাদিয়াকে পৌঁছে দিও। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর আরওয়া পাকে হাদিয়াকে পৌঁছে দিও। রব্বুল আলামিন যারা ইয়া আল্লাহ সমকালীন সময়ে করোনা ভাইরাস এবং অন্যান্য রোগে ইন্তেকাল করেছেন, স্বাভাবিক ইন্তেকাল করেছেন, তাদের কবরে আজাব মাফ করে দিও। আল্লাহ আজকে জামিল আহমেদ ভাই, সিরাজ মরহুম, আল্লাহ মনির ভাইয়ের, সিরাজ ও মনির ভাইয়ের মা ইন্তেকাল করেছেন, তাদের আরওয়াহ পাকে রেহাদিয়াকে পৌঁছে দিও, কবরের আযাব মাফ করে দিও। ইলাহুল আলামিন আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সিহাতে কামিলা হায়াতে তাইয়্যিবা দান করো। রব্বুল আলামিন রনি চৌধুরী দীর্ঘদিন যাবত অসুস্থ, তুমি দারুশ শেফা থেকে তাকে শেফা দিয়ে দিও। রব্বুল আলামিন আমাদের ঘরের মাঝে তুমি শান্তি ও সাকিনা দিও। সারা পৃথিবীর থেকে করোনা ভাইরাস সহ যাবতীয় আল্লাহ বালা মুসিবত কি আল্লাহ তুমি উঠিয়ে নাও। ইয়া আল্লাহ তুমি এই ভাইরাসকে উঠিয়ে আমাদের জীবনকে আবার স্বাভাবিক করে দাও। আল্লাহ তোমার ঘরের তালা আবারও খুলে দাও, আমরা যেন তোমার ঘরে গিয়ে হৃদয় উজাড় করে আল্লাহ মন খুলে তোমার ইবাদত বন্দেগী করতে পারি সেই সুযোগ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ অনেক ভাই বোনরা খতমে কোরআন করেছেন, তাদের খতমে কোরআন গুলোকে কবুলে মঞ্জুর করো। যারা যে ইবাদত করেছেন তাদের ইবাদতকে কবুলে মঞ্জুর করো। যে যে উদ্দেশ্যে আল্লাহ ইবাদত করেছেন প্রত্যেকের ইবাদত কবুলে মঞ্জুর করো। আল্লাহ যারা আল্লাহ তোমার ঘরের সাহায্যে এগিয়ে আসেন, নিজের কষ্টার্জিত পয়সাকে আল্লাহ পেনি পেনি করে জমা করে নিজে ভালো কাপড় না কিনে, নিজের জন্য ভালো খানা না আল্লাহ কিনে তিনি তোমার রাজি খুশি করার জন্য মুক্ত হস্ত যারা আল্লাহ তোমার ঘরকে সাহায্য করার জন্য দান করছেন, অন্যান্য পন্থায় যারা দান করছেন প্রত্যেকের এই দানকে কিয়ামতের দিন নাজাতের উসিলা বানিয়ে দিও, প্রত্যেককে এই আল্লাহ এই দানের বিনিময়ে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তুমি প্যালেস তৈরি করে দিও। ইলাহাল আলামিন আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিও। ওয়াসাল্লিল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদি ওয়া আলি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।